যুগের শেষের দিনগুলি। ঈসা আবাদতখানা হইতে বাহির হইয়া চলিয়া যাইতেছিলেন, এমন সময় তাহার সাহাবিরা তাহাকে আবাদতখানার দালানগুলি দেখাইবার জন্য তাহার নিকটে আসিলেন। তখন ঈসা তাহাদের বলিলেন, তোমরা তো এই সমস্ত দেখিতেছ, কিন্তু আমি তোমাদের সত্যই বলিতেছি, এখানে একটা পাথরের উপর আর একটা পাথর থাকিবে না, সমস্তই ভাঙিয়া ফেলা হইবে। পরে ঈসা যখন জৈতুন পাহাড়ে বসিয়াছিলেন, তখন সাহাবিরা তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদের বলুন, কখন এই সমস্ত হইবে এবং কী রকম চিহ্ন দ্বারা বুঝা যাইবে যে আপনার আসিবার সময় ও যুগ শেষ হইবার সময় হইয়াছে? উত্তরে ঈসা তাহাদের বলিলেন, দেখিও, কেহ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকেই আমার নাম লইয়া আসিয়া বলিবে আমি মসি এবং অনেক লোককে ঠকাইবে। তোমাদের কানে যুদ্ধের আওয়াজ আসিবে আর যুদ্ধের খবরাখবরও তোমরা শুনিতে পাইবে, কিন্তু সাবধান, ইহাতে ভয় পাইও না, কারণ এই সমস্ত হইবেই, কিন্তু তখনও শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করিবে, অনেক জায়গা দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এই সমস্ত কেবল যন্ত্রণার আরম্ভ। সেই সময়ে লোকে তোমাদের কষ্ট দিবার জন্য ধরাইয়া দিবে এবং তোমাদের খুন করিবে। আমার জন্য সমস্ত লোকে তোমাদের ঘৃণা করিবে। সেই সময়ে অনেকে পিছায় যাবে এবং একজন অন্যজনকে ধরাইয়া দিবে ও ঘৃণা করিবে। অনেক ভণ্ড নবী উঠিয়া অনেককে ঠকাইবে, দুষ্টতা বাড়িয়া যাইবে বলিয়া অনেকের মহব্বত খুব কমিয়া যাইবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সে উদ্ধার পাইবে। সমস্ত জাতির নিকট সাক্ষ্য দিবার জন্য বেহেশতি রাজ্যের সুখবর সারা দুনিয়াতে প্রচার করা হইবে এবং তাহার পরেই শেষ সময় উপস্থিত হইবে। শেষের দিনের ভীষণ কষ্ট। নবী দানিয়ালের মধ্য দিয়া যে সর্বনাশা ঘৃণার জিনিসের কথা বলা হইয়াছিল, তাহা তোমরা পবিত্র জায়গায় রাখা হইয়াছে দেখিতে পাইবে। সেই সময়ে যাহারা এহুদিয়াতে থাকিবে তাহারা পাহাড়ি এলাকায় পলাইয়া যাক, যে ছাদের উপর থাকিবে সে ঘর হইতে জিনিসপত্র লইবার জন্য নিচে না নামুক। ক্ষেতের মধ্যে যে থাকিবে সে তাহার গায়ের চাদর লইবার জন্য না ফিরুক। তখন যাহারা গর্ভবতী আর যাহারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাহাদের অবস্থা কি ভীষণই না হইবে। মুনাজাত করো, যেন শীতকালে বা বিশ্রামবারে তোমাদের পলাইতে না হয়। তখন এমন মহাকষ্ট হইবে যাহা দুনিয়ার আরম্ভ হইতে এই সময় পর্যন্ত কখনো হয় নাই এবং হইবেও না। সেই কষ্টের দিনগুলি যদি খোদা কমাইয়া না দিতেন তবে কেহই বাঁচিত না, কিন্তু তাহার বাছাই করা লোকদের জন্য খোদা সেই দিনগুলি কমাইয়া দিবেন। সেই সময়ে যদি কেহ তোমাদের বলে, দেখো মসি এখানে, কিংবা দেখো মসি ওইখানে, তবে তাহা বিশ্বাস করিও না, কারণ তখন অনেক ভণ্ড মসি ও ভণ্ড নবী আসিবে এবং বড় বড় আশ্চর্য কাজ করিবে, যাহাতে সম্ভব হইলে খোদার বাছাই করা লোকদেরও তাহারা ঠকাইতে পারে। দেখো, আমি আগেই তোমাদের এই সমস্ত বলিয়া রাখিলাম। সেই জন্য লোকে যদি তোমাদের বলে তিনি মরু এলাকায় আছেন, তোমরা বাহিরে যাইও না। যদি বলে তিনি ভিতরে ঘরে আছেন, বিশ্বাস করিও না। বিদ্যুৎ যেমন পূর্ব দিকে দেখা দিয়া পশ্চিম দিক পর্যন্ত চমকায় যায়, মনুষ্যপুত্রের আশা সেইভাবেই হইবে। যেখানে লাশ থাকিবে সেখানেই সুকুন আসিয়া একসঙ্গে জড় হইবে। মনুষ্যপুত্র যেভাবে আসিবেন, সেই সময়কার কষ্টের ঠিক পরেই কিতাবের কথা মতো সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র আর আলো দিবে না, তারাগুলি আসমান হইতে খসিয়া পড়িয়া যাইবে এবং সূর্য চন্দ্র ইত্যাদি আর স্থির থাকিবে না। এমন সময় আসমানে মনুষ্যপুত্রের চিহ্ন দেখা দিবে, তখন দুনিয়ার সমস্ত লোক দুঃখে বুক চাপড়াইবে। তাহারা মনুষ্যপুত্রকে শক্তি ও মহিমার সহিত মেঘে করিয়া আসিতে দেখিবে, জোরে জোরে তুরি বাজিয়া উঠিবে আর সঙ্গে সঙ্গে মনুষ্যপুত্র তাহার ফেরেশতাদের পাঠাইয়া দিবেন। সেই ফেরেস্তারা দুনিয়ার এক দিক হইতে অন্য দিক পর্যন্ত চারিদিক হইতে তাহার বাছাই করা লোকদের একসঙ্গে জড়ো করিবেন। ডোমর গাছ দেখিয়া শিক্ষা লাভ কর। যখন তাহার ডালপালা নরম হইয়া তাহাতে পাতা বাহির হয়, তখন তোমরা জানিতে পারো যে গরমকাল নিকটে আসিয়াছে। সেইভাবে তোমরা এই সমস্ত ঘটনা দেখিলে পর বুঝিতে পারিবে যে মনুষ্যপুত্র নিকটে আসিয়াছেন, এমনকি দরজায় উপস্থিত। আমি তোমাদের সত্য বলিতেছি, যখন এই সমস্ত হইবে তখনও এই জাতি টিকিয়া থাকিবে। আসমান ও জমিন শেষ হইবে, কিন্তু আমার কথা চিরদিন থাকিবে। মনুষ্যপুত্র কখন আসিবেন সেই দিন ও সেই সময়ের কথা কেহই জানে না, বেহেস্তের ফেরেস্তারও না, পুত্রও না, কেবল পিতেই জানেন। নূহের সময়ে যে অবস্থা হইয়াছিল, মনুষ্যপুত্রের আসিবার সময়ে ঠিক সেই অবস্থাই হইবে। বন্যার আগের দিনগুলিতে নূহ জাহাজে না ঢুকা পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করিয়াছে, বিবাহ করিয়াছে এবং বিবাহ দিয়াছে, যে পর্যন্ত না বন্যা আসিয়া তাহাদের সকলকে ভাসিয়া লইয়া গেল সে পর্যন্ত তাহারা কিছুই বুঝিতে পারিল না। মনুষ্যপুত্রের আশাও ঠিক সেই রকমই হইবে। তখন দুইজন পুরুষ মাঠে থাকিবে, একজনকে লইয়া যাওয়া হইবে এবং অন্যজনকে ফেলিয়া যাওয়া হইবে। দুইজন স্ত্রী লোক যাতা ঘুরাইবে, একজনকে লইয়া যাওয়া হইবে, অন্যজনকে ফেলিয়া যাওয়া হইবে। তাই বলি তোমরা সতর্ক থাকো, কারণ তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। তবে তোমরা এই কথা জানিও, ঘরের কর্তা যদি জানিতেন কোন সময়ে চোর আসিবে, তবে তিনি জাগিয়েই থাকিতেন, নিজের ঘরে তিনি চোরকে ঢুকিতে দিতেন না। সেই জন্য তোমরা প্রস্তুত থাকো, কারণ যে সময়ের কথা তোমরা চিন্তা করিবে না সেই সময়েই মনুষ্যপুত্র আসিবেন। বিশ্বস্ত হইবার বিষয়ে শিক্ষা। সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান গোলাম কে? যাহাকে তাহার মনিব তাহার অন্যান্য গোলামদের ঠিক সময়ে খাবার দিবার ভার দিয়াছেন, সেই গোলামই ধন্য। যাহাকে তাহার মনিব আসিয়া বিশ্বস্তভাবে কাজ করিতে দেখিবেন, আমি তোমাদের সত্য বলিতেছি, তিনি সেই গোলামকেই তাহার সমস্ত বিষয় সম্পত্তির ভার দিবেন। কিন্তু ধরো সেই গোলাম দুষ্ট, আর সে মনে মনে বলিল, আমার মনিব আসিতে দেরি করিতেছেন। সেই সুযোগে সে তাহার সঙ্গী গোলামদের মারধর করিতে লাগিল এবং মাতালদের সঙ্গে খাওয়া দাওয়া করিয়া মাতলামি করিতে লাগিল। কিন্তু যেদিন ও যে সময়ের কথা সেই গোলাম চিন্তাও করিবে না, জানিবেও না, সেই দিন ও সেই সময়েই তাহার মনিব আসিয়া হাজির হইবেন। তখন তিনি তাহাকে ভীষণ শাস্তি দিয়া ভণ্ডদের মধ্যে তাহার স্থান ঠিক করিবেন। সেখানে লোকে কান্নাকাটি করিবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষিতে থাকিবে। দশজন মেয়ের গল্প। সেই সময় বেহেস্তি রাজা এমন দশজন মেয়ের মতো হইবে যাহারা বান্ধবীর বরকে আগায় আনিবার জন্য বাতি লইয়া বাহিরে গেল। তাহাদের মধ্যে পাঁচজন ছিল বুদ্ধিমতী। বুদ্ধিহীন মেয়েরা তাহাদের বাতি লইল বটে, কিন্তু সঙ্গে করিয়া তেল লইল না। বুদ্ধিমতী মেয়েরা তাহাদের বাতির সঙ্গে পাত্রে করিয়া তেলও লইল। বর আসিতে দেরি হওয়াতে তাহারা ঢুলিতে ঢুলিতে সকলে ঘুমায় পড়িল। পরে মধ্যরাত্রিতে চিৎকার শোনা গেল, ওই দেখো বর আসিতেছেন, বরকে আগায় আনিতে বাহির হও। তখন সেই মেয়েরা উঠিয়া তাহাদের বাতি ঠিক করিল। বুদ্ধিহীনারা বুদ্ধিমতীদের বলিল, তোমাদের তেল হইতে আমাদের কিছু দাও, কারণ আমাদের বাতি নিভিয়া যাইতেছে। তখন সেই বুদ্ধিমতী মেয়েরা উত্তরে বলিল, না, তেল যাহা আছে তাহাতে হয়তো আমাদেরও তোমাদের কুলাইবে না। তোমরা বরং দোকানদারদের নিকটে গিয়া নিজেদের জন্য তেল কিনিয়া লও। সেই বুদ্ধিহীন মেয়েরা যখন তেল কিনিতে গেল, তখনই বর আসিয়া পড়িলেন। তখন যে মেয়েরা প্রস্তুত ছিল তাহারা বরের সঙ্গে বিবাহ বাড়িতে গেল। তাহারা সকলে ভিতরে গেলে পর দরজা বন্ধ করিয়া দেওয়া হইল। পরে সেই বুদ্ধিহীন মেয়েরা আসিয়া বলিল, জনাব, দরজাটা খুলিয়া দিন। উত্তরে রব বলিলেন, সত্যি বলিতেছি, আমি তোমাদের চিনি না। গল্পের শেষে ঈসা বলিলেন, এই জন্য সতর্ক থাকো, কারণ সেই দিন বা সেই সময়ের কথা তোমরা জানো না। তিনজন গোলামের গল্প। বেহেশতি রাজ্য এমন একজন লোকের মতো, যিনি বিদেশে যাইবার আগে তাহার গোলামদের ডাকিয়া তাহার সমস্ত সম্পত্তির ভার তাহাদের হাতে দিয়া গেলেন। সেই গোলামদের ক্ষমতা অনুসারে তিনি একজনকে 5,000, একজনকে 2,000 ও একজনকে 1,000 টাকা দিলেন। যে 5,000 টাকা পাইল, সে তাহা দিয়া ব্যবসা করিয়া আরও 5,000 টাকা লাভ করিল। যে 2,000 টাকা পাইল, সেও একইভাবে আরও 2,000 টাকা লাভ করিল। কিন্তু যে 1,000 টাকা পাইল, সে মাটিতে গর্ত খুঁড়িয়া তাহার মনিবের টাকাগুলি লুকাইয়া রাখিল। অনেক দিন পরে সেই মনিব আসিয়া গোলামদের নিকট হইতে হিসাব চাহিলেন। যে 5,000 টাকা পাইয়াছিল, সে আরও 5,000 টাকা লইয়া আসিয়া বলিল, হুজুর, আপনি আমাকে 5,000 টাকা দিয়াছিলেন, দেখুন আমি আরও 5,000 টাকা লাভ করিয়াছি। তখন তাহার মনিব তাহাকে বলিলেন, বেশ করিয়াছ, তুমি ভালো ও বিশ্বস্ত গোলাম। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলিয়া আমি তোমাকে অনেক বিষয়ের ভার দেব, আসো আমার আনন্দে যোগ দাও। যে 2,000 টাকা পাইয়াছিল, সে আসিয়া বলিল, হুজুর, আপনি আমাকে 2,000 টাকা দিয়াছিলেন, দেখুন আমি আরও 2,000 টাকা লাভ করিয়াছি। তখন তাহার মনিব তাহাকে বলিলেন, বেশ করিয়াছ, তুমি ভালো ও বিশ্বস্ত গোলাম। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলিয়া আমি তোমাকে অনেক বিষয়ের ভার দিব, আসো আমার আনন্দে যোগ দাও। কিন্তু যে 1,000 টাকা পাইয়াছিল, সে আসিয়া বলিল, হুজুর, আমি জানিতাম আপনি ভয়ানক কঠিন লোক, আপনি যেখানে বীজ বোনেন নাই সেই জায়গা হইতে কাটেন, এবং যেখানে ছড়ান নাই সেই জায়গা হইতে কুড়ান, এই জন্য ভয়ে ভয়ে বাহিরে গিয়া মাটিতে আপনার টাকা লুকায় রাখিয়াছিলাম, এই দেখুন আপনার জিনিস আপনারই আছে। উত্তরে তাহার মনিব তাহাকে বলিলেন, দুষ্ট ও অলস গোলাম, তুমি তো জানিতে যেখানে আমি বুনি নাই সেখানে কাটি, আর যেখানে ছড়াই নাই সেখানে কুড়াই, তাহলে মহাজনদের নিকটে আমার টাকা জমা রাখো নাই কেন? তাহা করিলে তো আমি আসিয়া টাকাটাও পাইতাম এবং সঙ্গে কিছু সুদও পাইতাম। তারপর তিনি অন্যদের বলিলেন, তোমরা উহার নিকট হইতে টাকাগুলি লইয়া যাহার 10,000 টাকা আছে তাহাকে দাও, যাহার আছে তাহাকে আরও দেওয়া হইবে, আর তাহাতে তাহার অনেক হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লইয়া যাওয়া হইবে। ওই অপদার্থ গোলামকে তোমরা বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে লোকে কান্নাকাটি করিবে আর যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষিতে থাকিবে। সমস্ত জাতির বিচার। মনুষ্যপুত্র সমস্ত ফেরেস্তাকে সঙ্গে লইয়া যখন নিজের মহিমায় আসিবেন, তখন তিনি রাজা হিসাবে তাহার সিংহাসনে মহিমার সহিত বসিবেন। সেই সময় সমস্ত জাতিকে তাহার সামনে একসঙ্গে জড়ো করা হইবে। রাখাল যেমন ভেড়া আর ছাগল আলাদা করে, তেমনি তিনি সমস্ত লোককে দুই ভাগে আলাদা করিবেন। তিনি নিজের ডান দিকে ভেড়াদের আর বাম দিকে ছাগলদের রাখিবেন। ইহার পরে রাজা তাহার ডান দিকের লোকদের বলিবেন, তোমরা যাহারা আমার পিতার দোয়া পাইয়াছ, আসো, জগতের আরম্ভে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করিয়া রাখা হইয়াছে তাহার অধিকারী হও। যখন আমার ক্ষুধা পাইয়াছিল, তখন তোমরা আমাকে খাইতে দিয়াছিলে, যখন পিপাসা পাইয়াছিল, তখন পানি দিয়াছিলে, যখন মেহমান হইয়াছিলাম, তখন আশ্রয় দিয়াছিলে, যখন খালি গায়ে ছিলাম, তখন কাপড় পরাইয়াছিলে, যখন অসুস্থ হইয়াছিলাম, তখন আমার দেখাশোনা করিয়াছিলে, আর যখন আমি জেলখানায় বন্দী অবস্থায় ছিলাম, তখন আমাকে দেখিতে গিয়াছিলে। তখন সেই নির্দোষ লোকেরা উত্তরে তাহাকে বলিবে, প্রভু, আপনার ক্ষুধা পাইয়াছে দেখিয়া কখন আপনাকে খাইতে দিয়াছিলাম, বা পিপাসা পাইয়াছে দেখিয়া পানি দিয়াছিলাম, কখনই বা আপনাকে মেহমান হিসাবে আশ্রয় দিয়াছিলাম, কিংবা খালি গায়ে দেখিয়া কাপড় পরাইয়াছিলাম, আর কখনই বা আপনাকে অসুস্থ বা জেলখানায় আছেন জানিয়া আপনার নিকটে গিয়াছিলাম? ইহার উত্তরে রাজা তখন তাহাদের বলিবেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, আমার এই ভাইদের মধ্যে সামান্য কোনো একজনের জন্য যখন তাহা করিয়াছিলে, তখন আমারই জন্য তাহা করিয়াছিলে। পরে তিনি তাহার বাম দিকের লোকদের বলিবেন, তোমরা তো অভিশপ্ত, আমার নিকট হইতে তোমরা দূর হও। শয়তান এবং তাহার সঙ্গীদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হইয়াছে তাহার মধ্যে যাও। যখন আমার ক্ষুধা পাইয়াছিল তখন তোমরা আমাকে খাইতে দাও নাই, যখন পিপাসা পাইয়াছিল তখন পানি দাও নাই, যখন মেহমান হইয়াছিলাম তখন আশ্রয় দাও নাই, যখন খালি গায়ে ছিলাম তখন আমাকে কাপড় পরাও নাই, যখন অসুস্থ হইয়াছিলাম এবং জেলখানায় বন্দী অবস্থায় ছিলাম তখন আমাকে দেখিতে যাও নাই। তখন তাহারা তাহাকে বলিবে, প্রভু কখন আপনার ক্ষুধা বা পিপাসা পাইয়াছে দেখিয়া, কিংবা মেহমান হইয়াছে দেখিয়া, কিংবা খালি গায়ে দেখিয়া, কিংবা অসুস্থ বা জেলখানায় আছেন জানিয়া সাহায্য করি নাই। উত্তরে তিনি তাহাদের বলিলেন, আমি তোমাদের সত্যি বলিতেছি, তোমরা যখন এই সামান্য লোকদের মধ্যে কোনো একজনের জন্য তাহা করো নাই তখন তাহা আমার জন্যই করো নাই। তারপর ঈসা বলিলেন, এই লোকেরা অনন্ত আযাব ভোগ করিতে যাইবে, কিন্তু ওই নির্দোষ লোকেরা অনন্ত জীবন উপভোগ করিতে যাইবে। খোদাবন্দ ঈসা মসীহকে মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। এই সমস্ত কথার শেষে ঈসা তাহার সাহাবিদের বলিলেন, তোমরা তো জানো আর দুই দিন পরেই ঈদুল ফেসাক, আর মনুষ্য পুত্রকে ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য ধরাইয়া দেওয়া হইবে। সেই সময় মহা ইমাম কায়েফার বাড়িতে প্রধান ইমামেরা ও ইহুদিদের বৃদ্ধ নেতারা একসঙ্গে জড়ো হইলেন এবং ঈসাকে গোপনে ধরিয়া আনিয়া মারিয়া ফেলিবার ষড়যন্ত্র করিলেন। তবে তাহারা বলিলেন, ঈদের সময় নয়, তাহাতে লোকদের মধ্যে হয়তো গোলমাল শুরু হইবে। খোদাবন্ধ ঈসা মসীহের মাথায় আতর ঢালা। ঈসা যখন বেথানিয়াতে কুষ্ঠরোগী শিমোনের বাড়িতে ছিলেন তখন একজন স্ত্রীলোক তাহার নিকটে আসিল। সেই স্ত্রীলোকটি একটা সাদা পাথরের পাত্রে করিয়া খুব দামি আতর আনিয়াছিল। ঈসা যখন খাইতে বসিলেন তখন সে তাহার মাথায় সেই আতর ঢালিয়া দিল। সাহাবিরা তাহা দেখিয়া বিরক্ত হইয়া বলিলেন, এই দামি জিনিসটা কেন নষ্ট করা হইতেছে? ইহা তো অনেক দামে বিক্রি করিয়া টাকাটা গরিবদের দেওয়া যাইত। ঈসা এই কথা বুঝিতে পারিয়া সাহাবিদের বলিলেন, তোমরা এই স্ত্রী লোকটিকে দুঃখ দিতেছ কেন? সে তো আমার প্রতি ভালো কাজই করিয়াছে। গরিবেরা তো সবসময় তোমাদের মধ্যে আছে, কিন্তু আমাকে তোমরা সবসময় পাইবে না। সে আমার দেহের উপর এই আতর ঢালিয়া দিয়ে আমাকে কবরের জন্য প্রস্তুত করিয়াছে। আমি তোমাদের সত্যই বলিতেছি, দুনিয়ার যে কোনো জায়গায় সুখবর প্রচার করা হইবে, সেখানে এই স্ত্রী লোকটির কথা মনে করাইয়া দিবার জন্য তাহার এই কাজের কথাও বলা হইবে। ৩০টা টাকার লোভে। তখন সেই ১২ জন সাহাবির মধ্যে এহুদা ইস্কারিয়াত নামে সাহাবিটি প্রধান ইমামদের নিকটে গিয়া বলিল, ঈসাকে আপনাদের হাতে ধরাইয়া দিলে আপনার আমাকে কি দিবেন? প্রধান ইমামেরা ৩০টা রূপার টাকা গুনিয়া তাহাকে দিলেন। তাহার পর হইতেই ইহুদা ঈসাকে ধরাইয়া দিবার জন্য সুযোগ খুঁজিতে লাগিল। শেষ ঈদুল ফেসাকের ভোজ। ঈদুল মাছের প্রথম দিনে সাহাবিরা ঈসার নিকটে আসিয়া বলিলেন, আপনার জন্য ঈদুল ফেসাকের ভোজ আমাদের কোথায় প্রস্তুত করিতে বলেন? ঈসা বলিলেন, শহরের মধ্যে গিয়া আমার ওই বন্ধুকে বলো। ওস্তাদ বলিতেছেন, আমার সময় নিকটে আসিয়াছে, আমার সাহাবিদের সঙ্গে আমি তোমার বাড়িতেই ঈদুল ফেসাক পালন করিব। ঈসা সাহাবিদের যে আদেশ দিয়েছিলেন সাহাবিরা সেভাবেই ঈদুল ফেসাকের ভোজ প্রস্তুত করিলেন। পরে সন্ধ্যা হইলে ঈসা সেই ১২ জন সাহাবিকে লইয়া খাইতে বসিলেন। খাইবার সময়ে তিনি বলিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে ধরাইয়া দিবে। ইহাতে সাহাবিরা খুব দুঃখিত হইয়া একজনের পর একজন ঈসাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, সে কি আমি প্রভু? উত্তরে তিনি তাহাদের বলিলেন, যে আমার সঙ্গে গামলাতে হাত দিতেছে সেই আমাকে ধরাইয়া দিবে। মনুষ্যপুত্রের বিষয়ে পাক কিতাবে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই তিনি মরিয়া যাইবেন বটে, কিন্তু হায় সেই লোক যে মনুষ্যপুত্রকে শত্রুদের হাতে ধরাইয়া দেয়, সেই মানুষের জন্ম না হইলেই বরং তাহার পক্ষে ভালো হইত। যে ঈসাকে শত্রুদের হাতে ধরাইয়া দিতে যাইতেছিল সেই ইহুদা বলিল, হুজুর সে কি আমি? ঈসা তাহাকে বলিলেন, তুমি ঠিক কথাই বলিলে। খাওয়া দাওয়া চলিতেছে, এমন সময় ঈসা রুটি লইয়া খোদাকে শুকরিয়া জানাইলেন। পরে সেই রুটি টুকরা টুকরা করিলেন এবং সাহাবিদের দিয়া বলিলেন, ইহা লও খাও, ইহা আমার দেহ। ইহার পরে তিনি পেয়ালা লইয়া খোদাকে শুকরিয়া জানাইলেন ও উহা সাহাবিদের দিয়া বলিলেন, পেয়ালার এই আঙ্গুর রস তোমরা সকলে খাও, কারণ ইহা আমার রক্ত। মানুষের জন্য খোদার যে নূতন ব্যবস্থা তাহা আমার রক্ত দ্বারাই বহাল করা হইবে। এই রক্ত অনেকের পাপের ক্ষমার জন্য দেওয়া হইবে। আমি তোমাদের বলিতেছি, এখন হইতে যতদিন আমি আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে আঙ্গুর ফলের রস নূতনভাবে না খাই ততদিন পর্যন্ত আমি আর তাহা খাইব না। পরে তাহারা একটা প্রশংসা গান গাহিয়া বাহির হইয়া জৈতুন পাহাড়ে গেলেন। হযরত পিতরের অস্বীকার করিবার কথা। পরে ঈসা তাহার সাহাবিদের বলিলেন, আজ রাত্রে আমাকে লইয়া তোমাদের সকলের মনে বাধা আসিবে। পাক কিতাবে লেখা আছে, আমি রাখালকে মারিয়া ফেলিব, তাহাতে পালের ভেড়াগুলি ছড়াইয়া পড়িবে। কিন্তু আমাকে মৃত্যু হইতে জীবিত করা হইলে পর আমি তোমাদের আগেই গালিলে যাইব। তখন পিতর তাহাকে বলিলেন, আপনাকে লইয়া সকলের মনে বাধা আসিলেও আমার মনে কখনো আসিবে না। ঈসা তাহাকে বলিলেন, কিন্তু আমি তোমাকে সত্যিই বলিতেছি, আজ ভোর রাত্রে মোরগ ডাকিবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করিয়া বলিবে, তুমি আমাকে চেনো না। পিতর ঈসাকে বলিলেন, আমাকে যদি আপনার সঙ্গে মরিতেও হয় তবু আমি কখনো বলিব না আমি আপনাকে চিনি না। অন্য সাহাবিরা সকলে সেই একই কথা বলিলেন। গেতসিমানি বাগানে খোদাবন্ত ঈসা মসীহ। পরে ঈসা সাহাবিদের সঙ্গে গেতসিমানি নামে একটা জায়গায় গেলেন এবং সাহাবিদের বলিলেন, আমি ওইখানে গিয়া যতক্ষণ মুনাজাত করি ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাকো। এই বলিয়া তিনি পিতর আর সিবদিয়ের দুই ছেলেকে সঙ্গে লইয়া গেলেন। তাহার মন দুঃখে ও কষ্টে ভরিয়া উঠিতে লাগিল। তিনি তাহাদের বলিলেন, দুঃখে যেন আমার প্রাণ বাহির হইয়া যাইতেছে, তোমরা এখানেই থাকো আর আমার সঙ্গে জাগিয়া থাকো। পরে তিনি কিছু দূরে গিয়া মাটিতে উবুড় হইয়া পড়িলেন এবং মুনাজাত করিয়া বলিলেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার নিকট হইতে দূরে যাক, তবু আমার ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছা মতোই হোক। ইহার পরে তিনি সাহাবিদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমায়া পড়িয়াছে। তিনি পিতরকে বলিলেন, এ কি, আমার সঙ্গে এক ঘণ্টাও কি তোমরা জাগিয়া থাকিতে পারিলে না? জাগিয়া থাকো ও মুনাজাত করো, যেন পরীক্ষায় না পড়ো। অন্তরে ইচ্ছা আছে বটে, কিন্তু দেহ দুর্বল। তিনি ফিরিয়া গিয়া দ্বিতীয়বার মুনাজাত করিয়া বলিলেন, পিতা আমার, আমি গ্রহণ না করিলে যদি এই দুঃখের পেয়ালা দূর না হয় তবে তোমার ইচ্ছেই পূর্ণ হোক। তিনি ফিরিয়া আসিয়া দেখিলেন তাহারা আবার ঘুমায় পড়িয়াছেন, কারণ তাহাদের চোখ ঘুমে ভারী হইয়া গিয়াছিল। তিনি আবার তাহাদের ছাড়িয়া গিয়া তৃতীয়বার সেই একই কথা বলিয়া মুনাজাত করিলেন। পরে তিনি সাহাবিদের নিকটে আসিয়া বলিলেন, এখনো তোমরা ঘুমাইতেছ আর বিশ্রাম করিতেছ? দেখো সময় আসিয়া পড়িয়াছে, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরাইয়া দেওয়া হইবে। উঠো চলো আমরা যাই, দেখো যে আমাকে শত্রুদের হাতে ধরাইয়া দিবে সে আসিয়া পড়িয়াছে। শত্রুদের হাতে খোদাবন্ত ঈসা মসীহ। ঈসা তখনও কথা বলিতেছেন, এমন সময় ইহুদা সেখানে আসিল। সে সেই বারো জন সাহাবির মধ্যে একজন ছিল। তাহার সঙ্গে অনেক লোক ছোরা ও লাঠি লইয়া আসিল। প্রধান ইমামেরা ও বৃদ্ধ নেতারা ইহাদের পাঠাইয়াছিলেন। ইসাকে শত্রুদের হাতে যে ধরাইয়া দিয়াছিল সেই এহুদা ওই লোকদের সঙ্গে একটা চিহ্ন ঠিক করিয়াছিল। সে বলিয়াছিল, যাহাকে আমি চুমু দেব সেই সেই লোক, তোমরা তাহাকেই ধরিবে। তাই ইহুদা সোজা ঈসার নিকটে গিয়া বলিল, হুজুর সালাম। এই কথা বলিয়াই সে ঈসাকে চুমু দিল। ঈসা তাহাকে বলিলেন, বন্ধু, যাহা করিতে আসিয়াছ কর। সঙ্গে সঙ্গেই লোকেরা আসিয়া ঈসাকে ধরিল। যাহারা ঈসার সঙ্গে ছিলেন তাহাদের মধ্যে একজন তাহার ছোরা বাহির করিলেন এবং তাহার এক আঘাতে মহা ইমামের গোলামের একটা কান কাটিয়া ফেলিলেন। তখন ঈসা তাহাকে বলিলেন, তোমার ছোরা খাপে রাখো। ছোরা যাহারা ধরে তাহারা ছোরার আঘাতেই মরে। তুমি কি মনে করো যে আমি আমার পিতাকে ডাকিলে তিনি এখনই আমাকে হাজার হাজার ফেরেস্তা পাঠাইয়া দিবেন না? কিন্তু তাহা হইলে পাক কিতাবের কথা কিভাবে পূর্ণ হইবে? কিতাবে তো লেখা আছে এই সমস্ত এইভাবেই ঘটিবে। পরে ঈসা লোকদের বলিলেন, আমি কি ডাকাত যে আপনারা ছোরা ও লাঠি লইয়া আমাকে ধরিতে আসিয়াছেন? আমি প্রত্যেক দিনই আবাদতখানায় বসিয়া শিক্ষা দিতাম, আর তখন তো আপনারা আমাকে ধরেন নাই। কিন্তু এই সমস্ত ঘটিল যাহাতে পাক কিতাবে নবীরা যাহা লিখিয়াছেন তাহা পূর্ণ হয়। সাহাবিরা সকলে তখন ঈসাকে ফেলিয়া পলাইয়া গেলেন। মহাসভার সামনে খোদাবন্ত ঈসা মসি। যাহারা ঈসাকে ধরিয়াছিল তাহারা তাহাকে মহা ইমাম কায়েফার নিকটে লইয়া গেল। সেখানে আলেমেরা ও বৃদ্ধ নেতারা একসঙ্গে জড়ো হইয়াছিলেন। পিতর দূরে থাকিয়া ঈসার পিছনে পিছনে মহা ইমামের উঠান পর্যন্ত গেলেন এবং শেষে কি হয় তাহা দেখিবার জন্য ভিতরে ঢুকিয়া কর্মচারীদের সঙ্গে বসিলেন। ঈসাকে মারিয়া ফেলিবার উদ্দেশ্যে প্রধান ইমামেরা এবং মহাসভার সমস্ত লোক মিথ্যা সাক্ষ্যের খোঁজ করিতেছিলেন। অনেকে মিথ্যা সাক্ষী উপস্থিত হইয়াছিল, তবুও তাহারা ঠিকমতো কোনো সাক্ষ্যই পাইলেন না। শেষে দুইজন লোক আগায় আসিয়া বলিল, এই লোকটা বলিয়াছিল সে খোদার এবাদত খানাটি ভাঙ্গিয়া ফেলিয়া তিন দিনের মধ্যে আবার তাহা তৈরি করিয়া দিতে পারে। তখন মহা ইমাম উঠিয়া দাঁড়াইয়া ঈসাকে বলিলেন, তুমি কি কোনো উত্তর দিবে না? ইহারা তোমার বিরুদ্ধে এই সমস্ত কি সাক্ষ্য দিতেছে? ঈসা কিন্তু চুপ করিয়াই রহিলেন। মহা ইমাম আবার তাহাকে বলিলেন, আমি তোমাকে জীবন্ত খোদার কসম দিয়া বলিতেছি, তুমি আমাদের বলো যে তুমি সেই মসি অর্থাৎ খোদার পুত্র কিনা। তখন ঈসা তাহাকে বলিলেন, হাঁ, আপনি ঠিক কথাই বলিয়াছেন। তবে আমি আপনাদের ইহ বলিতেছি, ইহার পরে আপনারা মনুষ্যপুত্রকে সর্বশক্তিমান খোদার ডান পাশে বসিয়া থাকিতে এবং আসমানের মেঘে করিয়া আসিতে দেখিবেন। তখন মহা ইমাম তাহার কাপড় ছিঁড়িয়া ফেলিয়া বলিলেন, এ কুফরি করিল, আমাদের আর সাক্ষীর কি দরকার? এখনই তো আপনারা শুনিলেন সে কুফরি করিল, আপনারা কি মনে করেন? তাহারা উত্তর দিলেন, এ মৃত্যুর উপযুক্ত। তখন লোকেরা ঈসার মুখে থুতু দিল এবং ঘুষি ও চর মারিল। তাহারা বলিল, এই মসি, বলতো দেখি কে তোকে মারিল? হযরত পিতরের অস্বীকার। সেই সময় পিতর বাহিরে উঠানে বসিয়াছিলেন। একজন চাকরানী তাহার নিকটে আসিয়া বলিল, গালিলের ঈসার সঙ্গে তো আপনিও ছিলেন। কিন্তু পিতর সকলের সামনেও অস্বীকার করিয়া বলিলেন, তুমি কি বলিতেছ তাহা আমি জানি না। ইহার পরে পিতর বাহিরে সদর দরজার নিকটে গেলেন। তাহাকে দেখিয়া আরেকজন চাকরানী সেখানকার লোকদের বলিল, এই লোকটা নাসরতের ঈসার সঙ্গে ছিল। তখন পিতর কসম খাইয়া আবার অস্বীকার করিয়া বলিলেন, আমি ওই লোকটাকে চিনি না। যে লোকেরা সেখানে দাঁড়াইয়াছিল তাহারা কিছুক্ষণ পরে পিতরকে আসিয়া বলিল, নিশ্চয়ই তুমি উহাদের একজন, তোমার ভাষাই তোমাকে ধরাইয়া দিতেছে। তখন পিতর নিজেকেও অভিশাপ দিলেন এবং কসম খাইয়া বলিতে লাগিলেন, আমি ওই লোকটাকে মোটেই চিনি না। আর তখনই একটা মোরগ ডাকিয়া উঠিল। তখন পিতরের মনে পড়িল, ঈসা বলিয়াছিলেন, মোরগ ডাকিবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করিয়া বলিবে যে তুমি আমাকে চিনো না। আর পিতর বাহিরে গিয়া খুব কাঁদিতে লাগিলেন। পিলাতের সামনে খোদাবন্ত ঈসা মসি। খুব সকালে প্রধান ইমামেরা ও বৃদ্ধ নেতারা সকলে ঈসাকে মারিয়া ফেলিবার কথাই ঠিক করিলেন। তাহারা ঈসাকে বাঁধিয়া লইয়া গিয়া রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতের হাতে দিলেন। ইহুদার মৃত্যু। ঈসাকে শত্রুদের হাতে যে ধরাইয়া দিয়েছিল, সেই ইহুদা যখন দেখিল ঈসাকে বিচারে দোষী বলিয়া ঠিক করা হইয়াছে, তখন তাহার মনে খুব দুঃখ হইল। সে প্রধান ইমামদের ও বৃদ্ধ নেতাদের নিকট সেই 30টা রূপার টাকা ফিরিয়ে দিয়া বলিল, আমি নির্দোষীকে মারিয়া ফেলিবার জন্য ধরাইয়া দিয়া পাপ করিয়াছি। তাহারা বলিল, তাহাতে আমাদের কি, তুমি তাহা বুঝিবে? তখন ইহুদা সেই রূপার টাকাগুলি লইয়া এবাদতখানার মধ্যে ছুড়িয়া ফেলিয়া দিয়া চলিয়া গেল এবং গলায় দড়ি দিয়া মরিল। প্রধান ইমামেরা সেই রূপার টাকাগুলি লইয়া বলিলেন, এই টাকা এবাদতখানার তহবিলে রাখা ঠিক নয়, কারণ ইহা রক্তের দাম। পরে তাহারা পরামর্শ করিয়া সেই টাকা দিয়া বিদেশীদের একটা কবরস্থানের জন্য কুম্ভকারের জমি কিনিলেন। সেই জন্য সেই জমিকে আজও রক্তের জমি বলা হয়। ইহাতে নবী আর মিয়ার মধ্য দিয়া এই যে কথা বলা হইয়াছিল তাহা পূর্ণ হইল। তাহারা 30টা রূপার টাকা লইল। এই টাকা তাহার দাম, ইসরায়েল লোকেরা তাহার জন্য এই দাম ঠিক করিয়াছিল। প্রভু যেমন আমাকে আদেশ করিয়াছিলেন, সেই মতোই তাহারা কুম্ভকারের জমির জন্য এই টাকাগুলি দিল। খোদাবন্দ ঈসা মসীহের বিচার। এদিকে ঈসা তখন প্রধান শাসনকর্তা পিলাতের সামনে দাঁড়াইয়াছিলেন। শাসনকর্তা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইহুদিদের রাজা? ঈসা উত্তর দিলেন, আপনি ঠিকই বলিতেছেন। প্রধান ইমামেরা এবং বৃদ্ধ নেতারা ঈসাকে অনেক দোষ দিলেন, কিন্তু ঈসা কোনো উত্তর দিলেন না। তখন পিলাত তাহাকে বলিলেন, উহারা তোমাকে কত দোষ দিতেছে, তাহা কি তুমি শুনিতে পাইতেছ না? ঈসা কিন্তু একটা কথার উত্তর দিলেন না। ইহাতে সেই শাসনকর্তা খুব আশ্চর্য হইয়া গেলেন। প্রত্যেকে ঈদুল ফেসাকের সময়ে প্রধান শাসনকর্তা লোকদের পছন্দ করা একজন কয়েদিকে ছাড়িয়া দিতেন। ইহাই ছিল তাহার নিয়ম। সেই সময় বারাব্বা নামে বিশেষ একজন কয়েদি ছিল। লোকেরা একসঙ্গে জড়ো হইলে পর পিলা তাদের জিজ্ঞাসা করিলেন, তোমরা কি চাও? তোমাদের নিকট আমি কাহাকে ছাড়িয়া দিব, বারাব্বাকে না যাহাকে মসি বলা হয় সেই ঈসাকে? পিলাত জানিতেন লোকেরা হিংসা করিয়াই ঈসাকে ধরাইয়া দিয়াছে। পিলাত যখন বিচারের আসনে বসিয়াছিলেন, তখন তাহার স্ত্রী তাহাকে বলিয়া পাঠাইলেন, ওই নির্দোষ লোকটিকে তুমি কিছু করিও না, কারণ আজ স্বপ্নে আমি তাহার দরুন অনেক কষ্ট পাইয়াছি। কিন্তু প্রধান ইমামেরা এবং বৃদ্ধ নেতারা লোকদের উস্কাইয়া দিলেন যেন তাহারা বারাব্বাকে চাহিয়া লয় এবং ঈসাকে মারিয়া ফেলিবার কথা বলে। পরে প্রধান শাসনকর্তা লোকদের জিজ্ঞাসা করিলেন, এই দুইজনের মধ্যে আমি তোমাদের নিকট কাহাকে ছাড়িয়া দিব? তাহারা বলিল, বারাব্বাকে। তখন পিলাত তাহাদের বলিলেন, তাহা হইলে যাহাকে মসি বলা হয় সেই ঈসাকে লইয়া আমি কি করিব? তাহারা সকলে বলিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। পিলাত বলিলেন, কেন, সে কি দোষ করিয়াছে? ইহাতে তাহারা আরও বেশি চেঁচায় বলিতে লাগিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। পিলাত যখন দেখিলেন তিনি কিছুই করিতে পারিতেছেন না, বরং আরও গোলমাল হইতেছে, তখন তিনি পানি লইয়া লোকদের সামনে হাত ধুইয়া বলিলেন, এই লোকের রক্তের জন্য আমি দায়ী নই, তোমরাই তাহা বুঝিবে। উত্তরে লোকেরা সকলে বলিল, আমরা এবং আমাদের সন্তানারা উহার রক্তের দায়ী হইব। তখন পিলাত বারাব্বাকে লোকদের নিকট ছাড়িয়া দিলেন, কিন্তু ঈসাকে ভীষণভাবে চাবুক মারিবার হুকুম দিয়া ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য দিলেন। সৈন্যদের ঠাট্টা তামাশা। তখন প্রধান শাসনকর্তা পিলাতের সৈন্যেরা ঈসাকে লইয়া তাহার বাড়ির ভিতরে গেল এবং সমস্ত সৈন্যদলকে ঈসার চারিদিকে জড়ো করিল। তাহারা ঈসার কাপড় চোপড় খুলিয়া লইয়া তাহাকে লাল রঙের জুব্বা পরাইল। পরে তাহারা কাটা লতা দিয়া একটা মুকুট গাঁথিয়া তাহার মাথায় পরাইয়া দিল আর তাহার ডান হাতে একটা লাঠি দিল। তাহার পরে তাহার সামনে হাঁটু পাতিয়া তাহাকে তামাশা করিয়া বলিল, মারহাবা ইহুদিরাজ। আর তাহার গায়ে তাহারা থুতু দিল এবং সেই লাঠি দিয়া তাহার মাথায় আঘাত করিল। তাহাকে তামাশা করিবার পরে তাহারা সেই জুব্বা খুলিয়া লইল এবং তাহার নিজের কাপড় চুপড় পরাইয়া তাহাকে ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য লইয়া চলিল। ক্রুশের উপর খোদাবন্ত ঈসা মসীহ। বাহিরে যাইবার সময়ে সৈন্যেরা কুরিনি শহরের শিমুন নামে একজন লোকের দেখা পাইল। সৈন্যেরা তাহাকে ঈসার ক্রুশ বহন করিতে বাধ্য করিল। পরে তাহারা গলগথা অর্থাৎ মাথার খুলির স্থান নামে একটা জায়গায় আসিয়া ঈসাকে তিক্ত মিশানো সিরকা খাইতে দিল। ঈসা তাহা মুখে দিয়া আর খাইতে চাহিলেন না। ঈসাকে ক্রুশে দিবার পরে সৈন্যেরা ভাগ্য পরীক্ষা করিয়া তাহার কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করিয়া লইল। পরে তাহারা সেখানে বসিয়া তাহাকে পাহারা দিতে লাগিল। তাহারা কুশের গায়ে ঈসার মাথার উপরে এই দোষ নামা লাগাইয়া দিল, এই ঈসা ইহুদিদের রাজা। তাহারা দুইজন ডাকাতকেও ঈসার সঙ্গে ক্রুশে দিল, একজনকে ডান দিকে আর অন্যজনকে বাম দিকে। যে সমস্ত লোক সেই পথ দিয়া যাইতেছিল তাহারা মাথা নাড়িয়া ঈসাকে ঠাট্টা করিয়া বলিল, তুমি না এবাদতখানা ভাঙ্গিয়া আবার তাহা তিন দিনের মধ্যে তৈরি করিতে পারো, তাহা হইলে এখন নিজেকে রক্ষা করো। যদি তুমি খোদার পুত্র হও তবে ক্রুশ হইতে নামিয়ে আসো। প্রধান ইমামেরা ও আলেমেরা এবং বৃদ্ধ নেতারাও তাহাকে ঠাট্টা করিয়া বলিলেন, সে অন্যদের রক্ষা করিত, নিজেকে রক্ষা করিতে পারে না। সে তো ইসরায়েলের রাজা, এখন ক্রুশ হইতে সে নামিয়া আসুক, তাহলে আমরা তাহার উপর ইমান আনিব। সে খোদার উপর নির্ভর করে, এখন খোদা যদি তাহার উপর সন্তুষ্ট থাকেন তবে তাহাকে তিনি উদ্ধার করুন। সে তো নিজেকে খোদার পুত্র বলিত। যে ডাকাতদের তাহার সঙ্গে ক্রুশে দেওয়া হইয়াছিল তাহারও সেই একই কথা বলিয়া তাহাকে টিটকারি দিল। খোদাবন্দ ঈসা মসীহের মৃত্যু। সেই দিন দুপুর ১২টা হইতে বেলা ৩টা পর্যন্ত সমস্ত দেশ অন্ধকার হইয়া রহিল। প্রায় ৩টার সময় ঈসা জোরে চিৎকার করিয়া বলিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ খোদা আমার কেন তুমি আমাকে ছাড়িয়া গিয়াছ। যাহারা সেখানে দাঁড়াইয়াছিল তাহাদের মধ্যে কয়েকজন এই কথা শুনিয়া বলিল, সে ইলিয়াসকে ডাকিতেছে। তাহাদের মধ্যে একজন তখনই দৌড়িয়া গিয়া সিরকায় পূর্ণ একটা স্পঞ্জ লইল এবং একটা লাঠির মাথায় উহা লাগাইয়া ঈসাকে খাইতে দিল। অন্যেরা বলিল, থাক দেখি ইলিয়াস তাহাকে রক্ষা করিতে আসেন কিনা। ঈসা আবার জোরে চিৎকার করিবার পর প্রাণ ত্যাগ করিলেন। তখন এবাদতখানার পর্দাখানার উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া দুই ভাগ হইয়া গেল, আর ভূমিকম্প হইল ও বড় বড় পাথর ফাটিয়া গেল, কতগুলি কবর খুলিয়া গেল এবং খোদার যে লোকেরা মরিয়া গিয়াছিলেন তাহাদের অনেকের দেহ জীবিত হইয়া উঠিল। তাহারা কবর হইতে বাহির হইয়া আসিলেন এবং ঈসা মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিলে পর পবিত্র শহরের মধ্যে গেলেন। তাহারা সেখানে অনেককে দেখা দিলেন। শত সেনাপতি ও তাহার সঙ্গে যাহারা ঈসাকে পাহারা দিতেছিল তাহারা ভূমিকম্প ও অন্য সমস্ত ঘটনা দেখিয়া ভীষণ ভয় পাইয়া বলিল, সত্যিই উনি খোদার পুত্র ছিলেন। অনেক স্ত্রী লোকও সেখানে দূরে দাঁড়াইয়া সমস্ত কিছু দেখিতেছিলেন। ঈসার সেবা করিবার জন্য তাহারা গালিল হইতে ঈসার সঙ্গে সঙ্গে আসিয়াছিলেন। তাহাদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, ইয়াকুব ও ইউসুফের মা মরিয়ম এবং সিবদিয়ের ছেলে ইয়াকুব ও ইউহুন্নার মা। খোদাবন্দ ঈসা মসীহের কবর। সন্ধে হইলে পর অরিমাথিয়া গ্রামের ইউসুফ নামে একজন ধনী লোক সেখানে আসিলেন। ইনি ঈসার উম্মত হইয়াছিলেন। পিলাতের নিকটে গিয়া তিনি ঈসার লাশটি চাহিলেন। তখন পিলাত তাহাকে সেই লাশটি দিতে আদেশ দিলেন। ইউসুফ ঈসার লাশটি লইয়া গিয়া পরিষ্কার কাপড়ে জড়াইলেন, আর যে নূতন কবর তিনি নিজের জন্য পাহাড়ের মধ্যে কাটিয়া রাখিয়াছিলেন সেখানে সেই লাশটি দাফন করিলেন। পরে সেই কবরের মুখে বড় একটা পাথর গড়াইয়া দিয়া তিনি চলিয়া গেলেন। কিন্তু মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম সেখানে সেই কবরের সামনে বসিয়া রহিলেন। পরের দিন, অর্থাৎ আয়োজন দিনের পরের দিন প্রধান ইমামেরা এবং ফরিসিরা পিলাতেরের নিকটে জড়ো হইয়া বলিলেন, হুজুর, আমাদের মনে পড়িতেছে সেই ঠকটা বাঁচিয়া থাকিতে বলিয়াছিল, আমি তিন দিন পরে বাঁচিয়া উঠিব, সেই জন্য আদেশ করুন যেন তিন দিন পর্যন্ত কবরটা পাহারা দেওয়া হয়, না হইলে তাহার সাহাবিরা হয়তো আসিয়া তাহার লাশটা চুরি করিয়া লইয়া গিয়া লোকদের বলিবে তিনি মৃত্যু হইতে বাঁচিয়া উঠিয়াছেন, তাহলে প্রথম ছলনার চেয়ে শেষ ছলনাটা আরও খারাপ হইবে।
তখন পিলাত তাহাদের বলিলেন, পাহারাদারদের লইয়া গিয়া আপনারা যেভাবে পারেন সেইভাবে পাহারা দিবার ব্যবস্থা করুন। তখন তাহারা গিয়া পাথরের উপর সিলমোহর করিলেন এবং পাহারাদারদের সেখানে রাখিয়া কবরটা কড়াকড়িভাবে পাহারা দিবার ব্যবস্থা করিলেন।
মৃত্যুর উপর জয়লাভ। বিশ্রামবারের পরে সপ্তাহের প্রথম দিনে খুব সকালে মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখিতে গেলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হইল, কারণ প্রভুর একজন ফেরেস্তা বেহেস্ত হইতে নামিয়া আসিলেন এবং কবরের মুখ হইতে পাথরখানা সরাইয়া দিয়া তাহার উপর বসিলেন। তাহার চেহারা বিদ্যুতের মতো ছিল আর তাহার কাপড় চোপড় ছিল ধপধপে সাদা। তাহার ভয়ে পাহারাদারেরা কাঁপিতে লাগিল এবং মৃত লোকের মতো হইয়া পড়িল। ফেরেস্তা স্ত্রী লোকদের বলিলেন, তোমরা ভয় করিও না, কারণ আমি জানি যাহাকে ক্রুশের উপর মারিয়া ফেলা হইয়াছিল তোমরা সেই ঈসাকে খুঁজিতেছ, তিনি এখানে নাই, তিনি যেমন বলিয়াছিলেন তেমনভাবে জীবিত হইয়া উঠিয়াছেন, আসো তিনি যেখানে শুইয়াছিলেন সেই জায়গাটা দেখো, তোমরা তাড়াতাড়ি গিয়া তাহার সাহাবিদের বলো তিনি মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিয়াছেন এবং তাহাদের আগে গালিলে যাইতেছেন, তাহারা তাহাকে সেখানেই দেখিতে পাইবে, দেখো কথাটা আমি তোমাদের জানাইয়া দিলাম। সেই স্ত্রী লোকেরা অবশ্য ভয় পাইয়াছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সহিত তাড়াতাড়ি কবরের নিকট হইতে চলিয়া গেলেন এবং ঈসার সাহাবিদের এই খবর দিবার জন্য দৌড়াইতে লাগিলেন। আর ঈসা হঠাৎ সেই স্ত্রী লোকদের সামনে আসিয়া বলিলেন, সালাম। তখন সেই স্ত্রী লোকেরা তাহার নিকটে গিয়া তাহার পা ধরিয়া তাহাকে সেজদা করিলেন। ঈসা তাহাদের বলিলেন, ভয় করিও না, তোমরা গিয়া ভাইদের গালিলে যাইতে বলো, তাহারা সেখানেই আমাকে দেখিতে পাইবে। সেই স্ত্রী লোকেরা যখন চলিয়া যাইতেছিলেন তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গেল এবং যাহা যাহা ঘটিয়াছিল তাহা প্রধান ইমামদের জানাইল। তখন ইমামেরা ও বৃদ্ধ নেতারা একসঙ্গে জড়ো হইয়া পরামর্শ করিলেন এবং সেই সৈন্যদের অনেক টাকা দিয়া বলিলেন, তোমরা বলিও আমরা রাত্রে যখন ঘুমাইতেছিলাম তখন তাহার সাহাবিরা আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। এই কথা যদি প্রধান শাসনকর্তা শুনিতে পান তবে আমরা তাহাকে শান্ত করিব এবং শাস্তির হাত হইতে তোমাদের রক্ষা করিব। তখন পাহারাদারেরা সেই টাকা লইল এবং তাহাদের যেমন বলা হইয়াছিল তেমনই বলিল, আজও পর্যন্ত সেই কথা ইহুদিদের মধ্যে ছড়াইয়া আছে। শেষ হুকুম। ঈসা গালিলের যে পাহাড়ে সাহাবিদের যাইতে বলিয়াছিলেন সেই ১১ জন সাহাবি তখন সেই পাহাড়ে গেলেন। সেখানে ঈসাকে দেখিয়া তাহারা তাহাকে সেজদা করিলেন কিন্তু কয়েকজন সন্দেহ করিলেন। তখন ঈসা নিকটে আসিয়া তাহাদের এই কথা বলিলেন, বেহেস্তের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হইয়াছে, এই জন্য তোমরা গিয়া সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো, পিতা পুত্র ও পাক রুহের নামে তাহাদের বাপতিস্ম দাও, আমি তোমাদের যে সমস্ত হুকুম দিয়াছি তাহা পালন করিতে তাহাদের শিক্ষা দাও, দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।